السلام عليكم ورحمة الله وبركاته. سام كليا الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد أمدا প্রথমে জানাই প্রিয় ভাই বন্ধুদেরকে প্রীতি শুভেচ্ছা বলবার আজকে আমাদের আলোচনা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের সাথে যারা নিয়ম মুসলিম কি ধরনের আচরণ করতেন তাদের ব্যাপারে তার কি ধরনের চলাফেরা বা কথাবার্তা হতো সেগুলি আমরা আলোচনা করছিলাম। গত সপ্তাহে আমরা আলোচনা শেষ করেছিলাম যে আল্লাহ নবী আলাইহিসসালাম নিয়ম মুসলিমদেরকে শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক কারি হাফেজ তিনি প্রেরণ করতেন। যখন রল দাকওয়ান এবং ওসালিয়া বাংলায় হামেরা বলেছিল যে আমরা ইসলাম গ্রহণ করেছি তো আমাদেরকে সহায়তা করুন, আল্লাহ নবী আলাইহিসসালাম 70 জন কারি, তার বলতে বর্তমান যুগের কারি নয়, তিনি সাহাবিকে পাঠিয়েছিলেন তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু তারা খেয়ালত করে তাদেরকে হত্যা করেছিল। আল্লাহ নবী আলাইহিসসালাম মুসলিমরা যাতে ইসলামের উপরে দৃঢ়পদ হয় এখান থেকে যেন তারা কোনোভাবেই ভেঙে না যায় সেটাও খেয়াল রাখতেন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালেত সাআলতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন জুদা আমিন আল বাইত হু কালা না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ নবী আলাইহিসসালামকে আমি জিজ্ঞেস করলাম যে হিজরে ইসমাইল যেটা বর্তমানে আপনারা দেখেছেন যে কাবা আল্লাহ নবী আলাইহিসসালামকে আমি জিজ্ঞেস করেছিলাম, মা আয়েশা বলছেন যে কাবা ঘরের যে বাকি অংশ আপনারা দেখেছেন যে যেটাকে হিজরে ইসমাইল বলা হয় এটা কি কাবা ঘরের অন্তর্ভুক্ত? আল্লাহ বলেন যে হ্যাঁ এটা তো কাবা ঘরের অন্তর্ভুক্ত। আয়েশা বলেন আমি বললাম তাহলে এটা কেন এটা ঘরের অন্তর্ভুক্ত করে নাই, কেন পুরোটা বানায় নাই, কিছু ছেড়ে দিয়েছে কেন? আল্লাহ বললেন তোমার জাতি এদের টাকা পয়সা কম ছিল। আসলে এখানে হালাল টাকার জন্য কোন বর্ণনা পাওয়া যায় যে হালাল টাকা অভাব থাকার কারণে, হারাম টাকা ছিল কিন্তু অরিজিনাল কাবা ঘর বানাবে আল্লাহর ঘর বানাবে হালাল টাকার অভাব ছিল বা সমস্যা ছিল, এই জন্য তারা এটা বুড়োটা বানায় নাই কাবা ঘর। মুর্তা ফিরান আল্লাহকে বললেন আচ্ছা টাকা পয়সা কম ছিল, অর্থনৈতিক সমস্যা ছিল তাই কিছু বানিয়েছে কাবা ঘরে কিছু ছেড়ে দিয়েছে, কিন্তু দরজাটা তো উঁচু কেন? উঁচু করে কাবা ঘরের দরজা বাড়ার উদ্দেশ্য ছিল ওরা যাকে চাইবে প্রবেশ করতে দিবে যারা এর দায়িত্ব ছিল, আর যারা চাইবে না তারা প্রবেশ করতে চাইবে না তাকে প্রবেশ হতে দিবে না বা প্রবেশ করতে দিবে না। জানো যদি তোমার এই জাতি নিউ মুসলিম না হতো কেবল তারা ইসলামে দীক্ষিত হয়েছে তাহলে আমি এই ঘরটা ভাঙতাম, কাবার পুরোটা ভাঙতাম। এটাকে যেটা বের করে দেওয়া হয়েছে অর্থাৎ বাইরে আমরা নতুন করে বানাতাম এবং এই দরজাটা মাটির সঙ্গে লাগিয়ে দিতাম। আর পশ্চিম দিকে দুইটা দরজা বানাতাম, সালামের যে বুনিয়াদ ছিল বা ভিত্তি মুসলিম হাদিস। তাহলে এখানে আল্লাহ নবী আলাইহিসসালাম কাবা ঘর ভাঙলেন না, এই ভরা নতুন মুসলিম তারা হয়তো এটা নিয়ে তাদের অন্তরে একটা শয়তানের অবস্থা জাগবে আর তখন তারা ছেড়ে হয়তো চলে যাবে, বলবে কেমন তোমাদের নবী আল্লাহর ঘর যে ভাঙে এটা কেমন কথা। এখন যদি দেখবেন কুব্বা খাদরা সবুজ গম্বুজ রয়েছে, ওলামাদের মত হল এটা ভেঙে ফেলতাম, ফেলে দেওয়া উচিত, কিন্তু ফিতনার জন্য সারা পৃথিবী জুড়ে বিদাতিরা দেখবেন যে যত মাজার পন্থীরা সবার কবর দেখবেন যে গম্বুজ সবুজ কালারে বানায়, রাসুলের কেউ দেখবেন সবুজ টুপি লাগায়, কেউ দেখবেন সবুজ পাগড়ি লাগায়, এটা আহলে বাইত বা নবীর মহব্বতের আলামত তারা মনে করে। এখন যদি সৌদির সাথে এটাকে ভেঙে ফেলে দেখবেন সারা দুনিয়াতে আগুন যায়, মানে জ্বলে উঠবে, বিদ্যার্থীরা দেখবেন যে আল্লাহর নবীর কবরেরা ভেঙে দিয়েছে, এই ধরনের একটা মিথ্যা প্রচার করবে। তাহলে আল্লাহর নবী আলাইহিসসালাম এখানে ভাঙলেন না এই জন্য যাতে করে নিউ মুসলিমরা এটা নিয়ে বিভ্রান্তি না পড়ে বা তাদেরকে বিভ্রান্তি না ফেলে। এই হাদিস থেকে আমরা অনেকগুলো অনেক কিছু শিক্ষা পাই। এক নম্বরে হল যে মানুষ বা কিছু মানুষ ফেতনায় পড়ে যাবে এই ভয়ে একটা কাজ বৈধ কাজও না করা। এভাবে যিনি দায়িত্বশীল হবেন যদি ফিতনা হয়, দিন বা দুনিয়ার ক্ষতিকর কোনো কিছু আশঙ্কা থাকে, তাহলে সে কাজটা করবেন না। এখানে আরো দেখা যায় যে মানুষের অন্তর জয় করার জন্য যেটা যে কাজটা ওয়াজিব না সেটা না করলেও সমস্যা নেই। এভাবে দেখা যায় যে যে কাজটা করলে ফাসাদ আসতে পারে, বিপর্যয় হতে পারে, তাহলে একটা বেকার একটা নীতিমালা আছে যে দারুল মাফাসিদ মুকদ্দামুন আলা জালবিল মানাফে, আলা জালবিল মানাফে, আপনি একটা ফায়দা চাইতে ক্ষতি কাজে বন্ধ করুন, যেখানে ক্ষতি আছে সমস্যা আছে তাকে বন্ধ করুন আগে কোন ফায়দা বা কোন উপকারের আগে। এখানে কাবা ঘর পুরোটা নির্মাণ হতে একটা ফায়দা, কোন এটা একটা উপকার, কোন সবাই একমত, কিন্তু ক্ষতির যে আশঙ্কা সেটা আগে বন্ধ করাই হল উচিত। আমার অনেক সময় দাওয়াতের ক্ষেত্রে দেখা যায় অল্প ফায়দার জন্য উপকারের জন্য অনেক বড় ক্ষতি করে বসে থাকি না জানার কারণে। এখানে আরো যেটা আমরা দেখতে পাই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বিচক্ষণতা, যে কেন এটু বাড়ি বাই করে রেখেছে, এটা কি ঘরের অন্তর্ভুক্ত, কেন উঁচু, স্বামী স্ত্রী দুইজনে সাধারণ বিষয় নিয়ে আলোচনা করা, এটা এখান দ্বারা প্রমাণিত হল। এছাড়া আরো যেটা আমরা জানতে পারি যে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ পালনে তারা যে অগ্রগামী ছিলেন, কারণ আল্লাহ বললেন যে আমি অর্ডার করবো আর এটা ভেঙে ফেলা হবে, এর মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মবিশ্বাস ছিল যে আমি অর্ডার করবো এখন এই সাহাবা ইকরামকে ভেঙে ফেলবে, এবং এটাই ছিল তাদের বাস্তবতা যখন যেটা অর্ডার করতেন। এখন তো আমরা মানে বিভিন্ন হিকমত তালাশ করি, চাল চাতুরি তালাশ করি, বিভিন্ন তালবাহানা, বিভিন্ন এটা না করলে কেমন, অমুক না করার জন্যে, কিন্তু সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের অর্ডার বলে খাইবারের যুদ্ধে প্রচন্ড ক্ষিধায় পেট চোঁচ করে জ্বলতেছে, পালিত গাধার গোস্ত ফুটতে এখনই নামাবে খাবে, রাত হয়ে গেছে, কঠিন অবস্থা, আল্লাহ নবী যখন নির্দেশ করলেন এগুলি সব ফেলাই দাও, সব হাড়িগুলো উল্টিয়ে দিয়ে সব মাটির মধ্যে ফেলাই দিল, একটাও কেউ চেকেও দেখল না যে কি বললাম না যে আসলে আমরা ক্ষুধার্ত এখন খেয়ে নিয়ে পরে যাওয়া হবে না, সাথে সাথে, এবং এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের পরীক্ষা করেছেন এবং আমাদের জন্য একটা নমুনা কায়েম করেছেন যে এই কঠিন মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে সাহাবা ইকরাম কিভাবে ফলো করলেন। যাই হোক, কাবা ঘরের ইতিহাস পরবর্তীতে আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে হাদিসটা শুনলেন এবং তিনি সেটাকে যেভাবে আল্লাহ চেয়েছিলেন সেভাবে বানালেন। এরপরে আব্দুল মালিক বিন মারওয়ানের নির্দেশে হাজার বিন ইউসুফ এটাকে আবার ভেঙে 73 হিজরিতে ভেঙে আবার আগের মতো করে আবার নির্মাণ করল, এবং পরবর্তীতে যখন মানসুরের যুগে এটাকে আবার নতুন করে বানাতে চাইলেন রাসুলের যে ইচ্ছা সেটাকে পূরণ করার জন্য ইমাম মালিক রহমতুল্লাহ তখন বললেন যে এইভাবে এক একজন এক একটা সময় আসবে, কেউ ভাঙবে আর কেউ গড়বে, আল্লাহর ঘরকে নিয়ে খেয়াল তামাশা করা যাবে না। আর ওর উপরে ভিত্তি করে আর কাবার করে নতুন করে ওই ভাঙা আর গড়া যেটা বা দরজা নিচু করা এটা ভাঙায়নি। এভাবে আমরা দেখতে পাই মুসলিম যেমন আবদুল্লাহ থেকে ওনার পাল্টা হাসে আমরা পাই যে আবদুল্লাহ বিন উবাই যে মদিনার মুনাফিকদের সর্দার ছিল প্রধান ছিল যখন যাব সম্মানিত অসম্মানিতদেরকে আমরা বের করে দেব অর্থাৎ মুনাফিক যারা তারা যারা মুমিন মোহাম্মদ সাল্লাম সবাই এদেরকে বের করে দিবে। এ কথা যখন আল্লাহ নবীর কাছে পৌঁছল এবং ওমর ফারুক রাজিয়াল্লাহ বললেন দা রাসূলুল্লাহ আপনি অনুমতি দিন আমি মুনাফিকের গর্দান উড়িয়ে দিই। আল্লাহ নবী বললেন তা আহো ছেড়ে দাও মানুষজন এই কথা বলা বলি না করে যে মোহাম্মদ তার সাথীদেরকে এখন ধরে ধরে হত্যা করছে। তাহলে এই যে তার যোগ্য ছিল কিন্তু আল্লাহ নবী ওমর ফারুককে অনুমতি দিলেন না। এই অনুমতি দিলে একটা ফিতনা হবে, যারা নিউ মুসলিম তারা হয়তো দিন থেকে তারা মোরতাদ হয়ে যাবে। এই ধরনের ঘটনা আল্লাহ নবী যখন গনিমতের মাল বন্টন করতেছিলেন তখন একজন লোক এসে বললেন আপনি ইনসাফ করুন। আল্লাহ নবী বললেন যে আমি ইনসাফ না করলে করবে কে, তুমি ধ্বংস হও, তুমি হালাক হও। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দেন এই মুনাফিকের গর্দান আমি উড়িয়ে দিই। তখনও আল্লাহ নবী কথাই বলেছিলেন মাআযাল্লাহ আন ইয়াতাহাদাসা আন-নাসু আন্নি আকতুলু আসহাবি, আল্লাহ পানা চাচ্ছি মানুষ বলে বেড়াবে মোহাম্মদ তার সাথীদেরকে হত্যা করছে। এই হাদিসটিও বুখারী মুসলিমের হাদিস। এই সবকিছু দ্বারা প্রমাণিত হয় যে মুসলিমরা বা এমন কাজ যেটা তাদের হয়তো তাদের কাছে ইসলাম সম্পর্কে ঘৃণা সৃষ্টি হবে বা ইসলামের দায়ী সম্পর্কে দাওয়াত সম্পর্কে এমন কাজ করা যাবে না যদি সেটা মুস্তাহাব পর্যায়ের হয়, বা এইভাবে আল্লাহ নবী আলাইহিসসালাম তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে নিউ মুসলিম যারা তাদের ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। তারা যেন অনেক সময় দেখা যায় যে ছোটখাটো বিষয় নিয়ে হয়তো তাদের অন্তরে শয়তান অসচেতন হতে পারে। আল্লাহ নবী আলাইহিসসালাম যারা ইসলাম গ্রহণ করত তাদেরকে টাকা পয়সা দিয়ে ধন দৌলত দিয়ে সুন্দর ব্যবহার করতেন যাতে করে তার ইসলামের প্রতি দৃঢ়বদ্ধ হয় সরে না যায়। আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ما سئل رسول الله صلى الله عليه وسلم الا اعطى। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু বলেন যে ইসলামের নামে রাসূলের কাছে যা যখনই চাওয়া হয়েছে তিনি দিয়েছেন। ফাজা হুরাজুন ফাআতাল গানামান বাইনা জাবালাইন, একটা লোক আল্লাহ নবীর কাছে এসে চাইলেন আল্লাহ নবী দুই পাহাড়ের মধ্যে উপত্যকা যেটা মধ্য খাইবারে এতটুকু ভর্তি থাকে অনেকগুলো ছাগল দিলেন অর্থাৎ দুই পাহাড় দুই দিকে মধ্যখানে উপত্যকা এতটুক ভরে তাকে ছাগল দিলেন। তারা যাই রাখা মোহাম্মদ ওই লোকটা ওই ছাগলগুলো নিয়ে তার জাতির কাছে গিয়ে বলল হে জাতি তোমরা ইসলাম গ্রহণ করো, মোহাম্মদ এমন ভাবছে তা নিঃশেষ হয়ে যাবে ফকির হয়ে যাবে কথা ভাবে না। এভাবে বকাল আনাস ইনকানা রাজুলু লা ইসলিমু মা ইউরিদু ইল্লা দুনিয়া ফামা ইসলিমু হাত্তা ইয়াকুনা আল-ইসলামু আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা। আনাস বলেন যে একটা লোক যদি ইসলাম গ্রহণ করত দুনিয়া এরপরেও ইসলাম তার কাছে এতই ভালোবাসা হতো, ইসলামকে সে এত ভালোবেসে ফেলত যেটা আর বলা যায় না। তাহলে এখানে দেখা গেল যে আল্লাহ নবী একজন একজন মানুষের অন্তর জয় করে পুরা তার জাতিকে ইসলামের দিকে আনতে পারলেন। তাহলে এখানে আল্লাহ নবী আলাইহিসসালাম মানুষকে এমন মনে রাখতে হবে যে মানুষ অর্থের উপরে দুর্বল, তাহলে আমি তাকে অধিক মানে মোটা অঙ্কের বলা যায় যেটা আমাকে যে বেশি যাতে করে তার নিজের মহব্বত হয়ে যায় এবং অন্যদেরকে বলে আসো ইসলাম একটা ভালো জিনিস। তাহলে এখানে আল্লাহ নবী আলাইহিসসালাম অর্থ দিয়ে উত্তম ব্যবহার দিয়ে যারা ইসলামে আসতে চাই তাদেরকে তিনি কি করতেন, তিনি ইসলামে লিখিত করার চেষ্টা করতেন। এই ইসলাম করার পরে যদি কোন সমস্যা থাকে তো ইসলামকে গোপন করে রাখতে বলতেন। আমাদের এখানেও দেখা যায় অনেক ইসলাম গ্রহণ করে আমার যে আত্মীয়স্বজন জানতে না পারে, তো আমি গোপন রাখতে চাই। আমি গোপন রাখতে চাই, আমার বলে ঠিক আছে সমস্যা নাই, হয়তো অনেক সময় তার স্ত্রীকে জানাই, ভাই বোনদেরকে জানাই না, অনেক সময় আত্মীয়স্বজনকে জানাই না, জানলে হয়তো সমস্যা হবে। أنا ببار من رضي الله عنه قال كنت رجلا من غفار فبلغنا أن رجلا قد خرج بمكة ويزعم أنه نبي فقلت لأخي انطلق إلى هذا الرجل كلمه واعطني من خبره أبو ذر رجل أنه قالين جامي غفار قلت لك جن مانوش أبي جانت طلا جمعك أكتا مانوش بيرهي چه جن دابي قلن جتني نبي أما بحيك بولن جاو جيت من خبر تشن وطفر بولي خبر জিজ্ঞেস করলাম হ্যাঁ কি খবর পেলে, ওর ভাই বলল আবুজার গিফারের ভাই বলল যে লোকটা দেখলাম ভালো কাজের আদেশ করে মন্দ কাজে নিষেধ করে, ফাকুলতলা বললাম তসফিনী মিনাল খাই খবর। আবুজার গিফারি বলেন যে না তোমার এই খবরে আমার কোন ভালো কিছু আমার আমি পেলাম না বা আমার অন্তরের যে রোগ সেটা মিটল না, মক্কায় গেলেন তার কিছু খাওয়া দাওয়া নিয়ে, ওখানে গিয়ে জমজমের পানি খায় আর চুপ করে বসে থাকে, আপনি জিজ্ঞেস করে না, যাই না কাকে জিজ্ঞেস করলে কি সমস্যা হয়। আলী রাজিয়াল্লাহু তাআলা তার পাশ দিয়ে যাচ্ছিলেন, জিজ্ঞেস করলেন যে মনে হচ্ছে তুমি নতুন আগন্তুক, জামিন মানে হচ্ছে অপরিচিত মানুষ। বললাম হ্যাঁ, কারাফান তালে ইলাল মানজিল, বললেন যে চলো আমার বাড়িতে চলো। ফান্তালা তোমা হু লাইস আলোনি আনসাইন ওলা অখবির হো, আমাকে তার পিছু পিছু করে আমি তার বাড়িতে চললাম আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু, আর আমি কিছু জিজ্ঞেস করছি না, তিনিও কোনো খবর দিচ্ছেন না। ফালাম মাসবাহাতু গাদাউত ইলাল মাসজিদ লা আসআলু ওয়া লাইসা আহাদুন ইখবিরুনি আনহু বিশাই। এরপর সকালে আবার মসজিদে গেলাম মানে হারামে গিয়ে, না আমি কিছু জিজ্ঞেস করি অনেক আমাকে কোনো খবর দেয়। আমার ডাকল আবারও দেখি আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু আমার পাশে আছে, ফাকালা আমা আনা লিরাজুলি আন ইয়ারিফা মানজিলাহু বাদু, বললেন যে আচ্ছা লোকটা জিজ্ঞেস করি বাড়ি কোথায়, কুলতুলা আলী রাজিয়াল্লাহু বললেন যে তুমি তো আমার বাড়ি চিনেছ, তুমি আমার বাড়ি দেখেছ, তুমি আমার মেহমান, এখানে কেন আমার বাড়িতে যাওনি কেন? বল না যাই নাই। তো বললাম আলী রাজিয়াল্লাহু বললেন চলো আমার সাথে, সাথে গেলাম, তিনি আমাকে জিজ্ঞেস করছে না, আমি কোনো খবর দিচ্ছি না। হাতে তৃতীয় দিন একইভাবে আলী রাজিয়াল্লাহু আমার কাজ দিয়ে যাচ্ছিলেন, আলী রাজিয়াল্লাহু জিজ্ঞেস করলেন আচ্ছা কি খবর তোর আপনার, আর কেন আপনি এই শহরে এসেছেন? বললাম যদি আমার কথা গোপন রাখো তাহলে আমি বলবো। গোপন রাখো তোমার কথা, আমাদের কাছে খবর পৌঁছছে যেখানে একটা লোক এসেছে বা এখানে একজন মানুষ বের হয়েছে যিনি দাবি করেন যে আমি নবী, তারসাল্লিমাহু তো আমার ভাইকে পাঠিয়েছিলাম, আমার ভাই খবর দিয়েছে, খবরে আমার তৃপ্তি হয়নি, তাই আমি নিজেই তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। ফাকালা লাহু আমার তার রসাদটা পাইন্নাহু হক, আলী বললেন তুমি ভালো সব ঠিক পথ পেয়েছ, লোকটা কিন্তু সত্য। অমর রাসূলুল্লাহ তিনি সকাল হলে আমার সঙ্গে যাবানি, যদি কোন খারাপ কিছু আমি দেখতে পাই আমি দেওয়ালে কি বলে দেওয়ালের দিকে আমি মুখ করে দাঁড়াবো, এই উদ্দেশ্যে আমি আমার জুতা ঠিক করতেছি। ওম জি আনটা আপনি চলতে থাকবেন, এরপরে যাই হোক আমি আলী রাজিয়াল্লাহু আনহুর সাথে রাসূলের কাছে গিয়ে প্রবেশ করলাম। ফাকাল আলী ফাযাহু ফাসলাম তো না কানি ফাকুলতু লাহু আহুল আলাই ইসলাম, রাসূলকে বললাম আপনি ইসলাম আমাকে ইসলাম কি জানান, ইসলাম আমাকে বলুন, ইসলামের কাছে পেশ করুন। তো রাসূল ইসলামের কথা বললেন আর আমি সেখানে ইসলাম গ্রহণ করলাম। ফাকাল উক্তুম হাযাল আমর, আবু জাহল তুমি তোমার এই ইসলাম কবুলের কথাটা গোপন রাখো, তোমার শহরে তুমি ফিরে যাও, তাহলে আমরা যদি শক্তি হয় আমাদের, আমরা যখন আমাদের জানবা যে হ্যাঁ ইসলাম এবার প্রকাশ পেয়েছে তখন তুমি আমার কাছে আসবে। বললেন আবু জাহল বলেন যে আমি আল্লাহর কসম খেয়ে বললাম যে আপনাকে এই সত্য দিয়ে পাঠিয়েছে আমি সবার সামনে চিল্লিয়ে চিল্লিয়ে বলবো আমি ইসলাম গ্রহণ করেছি। আবুজাহলকে ফরি সবার সামনে বলিষ্ঠ কণ্ঠে বলেন আমি ইসলাম গ্রহণ করেছি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু মুহাম্মাদ রাসূলুল্লাহ। ফাকালু কুমু ইলা রাসূলি, সাহেবুল্লাহ এই ধর্মচ্যুত লোকটাকে পিটক মারো। সবাই তখন তাকে এমন মারধর করল যেন মরে মরে। আব্বাস আব্বাস তখন ইসলাম গ্রহণ করে নাই, আমাকে পেয়ে নেন এবং বলে তোমরা কি করতেছ, ওইরকম থাকতে হয়েছিল তোমরা গেফার কবিল একটা মানুষকে মেরে ফেলছ মারতেছ, ওইখান দিয়ে তোমাদের ব্যবসা বাণিজ্য করতে যেতে হয়, তারপরে আমাকে তারা ছেড়ে দিল। যাই হোক এরপরে এই ধরনের দুই দিন ঘটনা ঘটে। তাল্লাম নবী আলাইহিসসালাম এখানে আবু জাহল রাদিয়াল্লাহু আনহুকে এই হাদিসটি বুখারী মুসলিমের হাদিস তার ইসলাম গোপন করার জন্য বলেছিলেন। এখনো যদি কোন মুসলিম ইসলাম গ্রহণ করে তার কোন ব্যাপার গোপন রাখতে চায় সেটা গোপন রাখতে হবে, প্রকাশ করা যাবে না, বরং প্রয়োজনে তাকে পরামর্শ দিতে হবে। এগুলো আল্লাহ নবী আলাইহিসসালাম যারা নতুন মুসলিম হতেন তাদের সঙ্গে কিছু মুসলিমদেরকে এবং তাদের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আচরণবিধি তার যে মুআমালাত বা আচরণ ছিল সেটা আমরা প্রয়োগ করলে আমরা ইনশাআল্লাহ দাওয়াতে সাকসেসফুল হব। আল্লাহ সেই তাওফিক দান করুন। আসলে নন মুসলিমদের মধ্যে জোরালো দাওয়াত হওয়া উচিত, তবে অবশ্যই দেশের রাজনীতি অর্থনীতি এবং ধর্মনিষ্ঠা পরিক্রমেই বা সে কাজ করতে হবে, আগুন নিয়ে কিছু করে ফিতনা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর যত অমুসলিম আছে সবার কাছে যেন দাওয়াত পৌঁছাতে পারে সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। যত মুসলিম আছে তাদেরকে যেন আল্লাহ পুরো হিদায়াতের পথে নিয়ে আসেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারো প্রশ্ন থাকলে করতে পারেন। জি কারো প্রশ্ন আছে আজকে অর্জনের বাইরে আলোচনা থেকে? আমাদের ঝুমা আপু প্রশ্ন করেছেন পেনশনের টাকা পাওয়ার পরে সাথে সাথে জাকাত দিতে না বছর পূর্ণ হওয়ার পরে? বছর পূর্ণ হওয়ার পরে যতক্ষণ আপনি হাতে পান নাই তখন আপনি মালিক না, যখন আপনি পেয়ে যাবেন তখন আপনি মালিক হলেন, আর মালিক হওয়ার পরে এক বছর চন্দ্র মাসের বছরে পূর্ণ হতে হবে। জি নিসাব পরিমাণ হতে হবে তখনই সেটা জাকাত আসবে। জি মাইক চেয়েছেন আমাদের মোহাম্মদ হাসান। জি
সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জাযাকাল্লাহু খাইরান সম্মানিত শেখ। শেখ আমার একটি প্রশ্ন ছিল বিশেষ করে হিজরাদের নিয়ে। কোন হিজরা যদি মুসলিম হতে চায় অথবা একজন মুসলিম হিজরা উনি কি আমাদের সাথে মসজিদে সালাত আদায় করতে পারবেন? আমরা কিন্তু তার লিঙ্গ বৈষম্যটা জানছি না সম্মানিত শেখ, এবং কি কোন হিজরা কি মসজিদে ইমামতি করতে পারবেন কিনা। অনেক সময় দেখা যাচ্ছে যে একজন হিজরা আসলে অথবা এখানে দেখা যাচ্ছে উনি ইসলাম সম্পর্কে বেশি জানেন, তো এমত অবস্থায় সাধারণ কিছু মানুষের মাঝে কি উনি ইমামতি করতে পারবেন, এবং কি উনি কি আমাদের সেই জামাতে শরীক হতে পারবেন কিনা, এই বিষয়টা সম্মানিত শেখ জানার জন্য আর কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
বিষয়টা আমার একটু হিজরা তিন প্রকার। একটা হলো পুরুষ হিজরা, অর্থাৎ পুরুষের কিছু আলামত আছে, হয়তো দাড়ি আছে বা মোচ আছে বা কিছু যেটা তার ফেসে বোঝা গেছে পুরুষ হিজরা, পরিপূর্ণ পুরুষ না, অপূর্ণ পুরুষ, এই জন্য তাকে হিজরা বলা হয়। আর একটা হলো হিজরা যেটা মহিলা, তার হয়তো একজন নারীর যে সমস্ত আলামত হয় সেগুলো হয়তো পাওয়া যাচ্ছে বা তার ফেসে বোঝা যাচ্ছে সে একজন মহিলা, যদি সে পূর্ণ মহিলা না, এই জন্য হিজরা। আর একটা উভয় লিঙ্গের হিজরা, পুরুষ না, পুরুষ ও মহিলাও উভয় লিঙ্গ হতে পারে। তো এক্ষেত্রে জিনিসগুলো মনে রাখতে হবে যে অনেক সময় দেখা যায় যে পুরুষ হলেও তারা মহিলার হয়তো একটা কাজ করে দুষ্টমি করে বা চরিত্র নষ্ট করার জন্য সেটাও হয়। হিজরাদের তারা যদি ইসলাম গ্রহণ করে অবশ্যই তাদের পথ খোলা, এবং ইসলামে অন্যান্য যেমন সম্মান আছে তাদের সম্মান আছে। হিজরাদের মিরাসের ক্ষেত্রেও ফকিরা বা ফেকাবিদরা আলোচনা করেছেন যে হিজরারা যদি কোন একটা লিঙ্গ প্রকাশ পায় তাহলে কর্তৃক পাবে, উভয় লিঙ্গ হলে অপেক্ষা করতে হবে প্রকাশ পাওয়ার জন্য। আর একটা ব্যাপার হলো এ সময় হিজরা তো কিছু হালকা অপারেশনের মাধ্যমে কিন্তু তাদের চিকিৎসা করা যায়, এখানে আমরা খেয়াল রাখবো, হয়তো কারো বাড়িতে বা গ্রামে বা এলাকায় হয়তো এই ধরনের কিছু থাকতে পারে, সেক্ষেত্রে যেন আমরা তাকে সমাজ থেকে মানে হিজরাদের সমাজে রেখে না আসি, বরং কিছু হালকা অপারেশন করলেও কিন্তু তাদেরকে এই হিজরার অভিশাপ থেকে তাদেরকে হয়তো কি করা যায়, ফিরে আনা যায়। তো এই জন্যে হিজরার বিষয়টা তারা যদি ইমামতি এমন যদি হয় যে একজন হিজরা ইমামতি করতে পারে, যদিও মাঝহাবিদের মাঝহাব নিয়ে কিছু ইখতলাফ আছে, যাই আছে কোনো সমস্যা নাই, যদি হিজরা নামাজ পড়ায় তবে হিজরাদের ব্যাপারে খেয়াল রাখতে হবে, তারা কিন্তু আমাদের সমাজ যেহেতু তাদেরকে অন্যভাবে দেখে, সামাজিকভাবে ওদের মূল্যায়ন না হওয়ার কারণে তারা কিন্তু বেশিরভাগ চুষ্ট হয়, সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে করে অন্যরা তাদের মাধ্যমে চুষ্ট না হয়। আকিকাকে সাত দিনের দিনে কি করতে হবে, একদিন পর করলে হবে কি দু একদিন পর করলে হবে কি, অর্থাৎ সাত দিনে না করে দু একদিন পরে আট দিনে নয় দিনে করে, অথবা আকিকার দিন বড় অনুষ্ঠান করে আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাওয়ানো যাবে কি, বিস্তারিত জানালে ভালো হয়। আকিকাতে এবাদা ছেলে হলে দুইটা খাসি, মেয়ে হলে একটা বা ছাগল, আর এটা গোস্ত তহবিলি করে দিবেন, নিজেরা খাবেন, আত্মীয় স্বজনকে দিবেন, গরিব মিসকিন পাড়া প্রতিবেশীকে দিবেন, এটাই হল নিয়ম। যদি পাক করে খেতে চান তাহলে এই আকিকার গোস্ত যতটুকু সম্ভব ততটুকু, এর মাঝে এখন মাছ দেবেন আর গোস্ত এক করবেন, গরু জবাব করবেন, উমুক তুমুক, এটা না, এই ধরনের করা যাবে না। আর সাত দিনের দিন দেওয়ার জন্য যদি না পারে পরে যে কোনো দিন দেওয়া সম্ভব দিবেন, পরে যে কোনো দিন দেওয়া সম্ভব, শূন্য সাত দিনের দিন পরে দিন হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন বর্ষের পরে তার খাতনা দিয়েছেন বলে হাদিসে প্রমাণিত, সেই হাদিসে আছে। এই জন্য পরবর্তীতে যে কোনো দিতে পারে, সাতের পরে আর কোন নির্দিষ্ট দিন নাই, চোদ্দ একুশের কোন সই হাদিস নেই। আর বড় অনুষ্ঠান করবেন, আপনার এই অনুষ্ঠান করতে গিয়ে দেখা যাবে যারা অনুষ্ঠান করতে যায় সাত দিন করতে পারে না, অনেক বড় আয়োজন করবে, এরপর দেখা যায় খাসি নার সঙ্গে গরু, এর সঙ্গে এর সঙ্গে আরো কিছু খাওয়া দাওয়া না, যদি শুধুমাত্র এই খাসির গোস্ত দিয়েই আপনি সারতে যতটুকু পারেন এবং সবাই যেন এখানে অংশগ্রহণ করতে পারে, এবং করে গরিব বড়লোক ধনী বা আপনি বা আত্মীয়স্বজন বা প্রতিবেশী সবাই যেন একই সমাহারে যেন এখানে তাদের অধিকার বা তাদেরকে সম্মান দেওয়া হয়। আর না হয় সবচেয়ে ভালো, যেহেতু আমাদের সমাজে এগুলি নিয়ে অনেক উল্টো পাল্টো আচরণই রয়েছে, এজন্য সবচেয়ে ভালো আপনি জবাই করে এক টুকরা দুই টুকরা যাই হোক সবার বাড়িতে গোস্ত পাঠাই দেবেন, যার যার মতো করে সে খাবে, সেটুকুই হলে ভালো। বাকি যদি আপনি আয়োজন করতে চান এই গোস্ত দিয়ে ওর সঙ্গে অতিরিক্ত আর কিছু না করে করতে পারেন। যে আজকের মতো তাহলে আমরা এখানে শেষ করতে পারি। গরু দিয়ে কুরবা আকিকা করা সুন্নত সম্মত না, গরু দিয়ে আকিকা করা সুন্নত সম্মত না। গরু আপনি দিবেন তা আমি তো গরিব মানুষ, গরিব বাবা ধন ভাববো কি করি রে, পাঁচ বছর দশ বছর পরে গরু হবে তারপরে দিব না। ছাগল যাতে করে ক্রয় মূল্যের ভিতরে হয় সবাই যেন দিতে পারে, মোটামুটি যাদের অবস্থা আছে গরু দিয়ে যদি দেয় তাহলে ছেলে হলে দুটো দিতে হবে, মেয়ে দিলে একটা দিতে হবে, আমাদেরকে কেউ বলেছেন সুন্নত গরু দিয়ে না। জি আমরা এখানে শেষ করছি আজকের মতো, আগামীকাল বন্ধের আর ই আছে, বন্ধেরকে আমরা ইনশাল্লাহ আগামীকাল এখানে নির্দিষ্ট করবো কি বসে আমরা কোরআনের ফজিলত ও আমল একটা ছোট্ট বই ছিল আমাদের, এ বইটার উপর আমাদের একটা প্রশিক্ষণ হতে পারে, আশা করি আগামীকাল সবাই থাকবে ইনশাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।